ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
দেশের 42 জন বিশিষ্ট নাগরিক কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই নাগরিকগণ গত 14 ডিসেম্বর প্রেসিডেন্ট আব্দুল হামিদ বরাবর চিঠি পাঠিয়েছেন। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নাগরিকদের পক্ষ থেকে বলা হয়, 2017 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্নভাবে এই নির্বাচন কমিশন গুরুতর অসদাচরণে লিপ্ত রয়েছে। কমিশনের সদস্যরা একদিকে আর্থিক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছেন, যা কিনা অবিশংসনযোগ্য অপরাধ। প্রেসিডেন্টের কাছে লেখা চিঠিতে তারা এনতার অভিযোগ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, কর্মচারী নিয়োগে 4 কোটি 80 লাখ টাকার অনিয়ম করেছেন, ইভিএম ক্রয়ও অনিয়ম হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অসদাচরণ অনিয়ম সহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী, সুলতানা কামাল, এম হাফিজউদ্দিন খান, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর সাদিন মালিক, ডক্টর আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার, অধ্যাপক সিয়ার আবরার, অধ্যাপক তুফাইল আহমেদ সহ 42 জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর সাদিন মালিক বলেন, আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নির্বাচন সংক্রান্ত গুরুতর অসদাচরণের কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। এরপর এই তদন্তের প্রেক্ষিতে প্রেসিডেন্ট বর্তমান নির্বাচন কমিশনকে অনিয়মের কারণে অপসারণ করবেন তারা আশা করেন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে বরাবরই নির্বাচন কমিশন কম বেশি বিতর্কিত ছিল, কিন্তু এভাবে সরাসরি আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিল তা দেখা যায়নি। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সম্পূর্ণ আইনানুগভাবে ও সংবিধান মেনেই তারা এসব অভিযোগ করেছেন, এখন নির্বাচন কমিশনের উচিত স্বেচ্ছায় সরে যাওয়া। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘুষ, দুর্নীতি, বিদেশি অর্থ পাচার সহ নানা ঘটনার মধ্যে দিয়ে দেশ আজ কান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর আশরাফ হাফিজউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করেছেন, বলেছেন ঔষজন্যমূলকভাবে একজন যুগ্ম মহাসচিব তাকে চিঠি দিয়ে কৈফিয়ত চেয়েছেন, দলকে অবহিত না করে অন্য একটি প্ল্যাটফর্মে বক্তৃতা দেওয়ার কারণে তাকে সকোচ করা হয়েছিল। তবে হাফিজ এই মুহূর্তে দল ত্যাগ করছেন না, আবাস ইঙ্গিতে এটাই বুঝিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার,
বাংলাদেশের জয়পুরহাটে ট্রেন এবং যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই 10 এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জন সহ মোট 12 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় 5 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার পুরানা পৈল রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। অপরদিকে জয়পুরহাট থেকে হিলি যাওয়ার পথে পুরানা পৈল রেলগেটের লাইনের উপর বাসটি উঠা মাত্রই ট্রেনটির সাথে মুখোমুখি ধাক্কা লাগলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে রেল ক্রসিং এর গেটম্যানের দায়িত্ব অবহেলার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রেলওয়ে পশ্চিম অঞ্চলে অসংখ্য অরক্ষিত রেল ক্রসিং রয়েছে, যেগুলোর দেখাশোনার জন্য জনবল নেই। এমন রেল ক্রসিং গুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। প্রতীক কুমার, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
কোথায় কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
যেমন ধারণা করা গিয়েছিল সেই মতোই তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতা ও রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুর সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন। বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে তার অসন্তোষ ব্যক্ত করে আসছিলেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তার আক্রমণের মূল লক্ষ্য। আজকেও বিজেপিতে যোগ দেওয়ার পরেই সভায় শুভেন্দুবাবু স্লোগান দেন, ভাইপো হটাও রাজ্য বাঁচাও। জনসভায় অমিত শাহ বলেছেন, একে একে তৃণমূল ছেড়ে নেতা ও কর্মীরা বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিচ্ছেন, কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি স্বজন পোষণ এগুলো তারা আর সহ্য করতে পারছেন না। তৃণমূল ত্যাগের এই জোয়ার এখন চলতেই থাকবে, আর আমরা দেখতে পাব নির্বাচনের আগে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা আর একমাত্র কর্মী থেকে যাবেন। শুভেন্দু অধিকারী ছাড়াও আজ ওই সভায় নজন বিধায়ক এবং তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দিয়েছেন। অমিত শাহ জনসভায় মেদিনীপুরের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন, এরপর গ্রামে একটি কৃষক পরিবারের বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া সারেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের সুপরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া গত পাঁচ দশক ধরে বাংলাদেশের শ্রোতাদের কাছে, বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে যিনি অত্যন্ত সুপরিচিত, হচ্ছে আপনি বলছিলেন যে ১৯৯০ থেকে আপনি আমেরিকায় চলে এসেছেন এবং আমেরিকাতেও আপনার ৩০ বছর হয়ে গেল, অনেক অনেক লম্বা সময়। আমেরিকায় আসার আগেও আপনি তো একসময় জিঙ্গা গোষ্ঠীতেও ছিলেন। পাশ্চাত্যের সঙ্গীত, ইউরোপিয়ান বা আমেরিকার সঙ্গীত, সেই ইংরেজি গান, ইংরেজি গানের তো একটা প্রভাব বাংলা গানের উপর পড়েছে। ইংরেজি গান সম্পর্কে আপনার কি ধারণা, আপনার পছন্দের গান বা পছন্দের শিল্পী কারা?
আমার আসলে ইংরেজি গান আমি আমি পছন্দ করা শুরু করলাম এবং আমার একটা ব্যান্ডের দিকে ঝোঁক হলো সে সময়। আমি যখন ক্লিফ রিচার্ডের ইয়াংস ওয়ান এই মুভিটা দেখলাম, আমাকে ইয়াং ওয়ান মুভিটা আমাকে বললো যে একটা গানের ইংলিশ গানের ইয়ে আসছে, মুভি এসছে। আমি বললাম কোথায়? বলে নাচ সিনেমা হলে। আমি বললাম নাচ সিনেমা হলে তো যাওয়া যাবে? বলে বলাকাতে এসছে, বলাকে দেখতে পারো। তখন আমি বলাকাতে যে এই ছবিটা দেখেছিলাম, তখন তো এই ক্লিফ রিচার্ড এই নামটা আরে কি সুন্দর গায়, এই যে ব্যান্ড, এই ব্যান্ড ব্যান্ডের গান শুনে আমি বললাম আমারও তো ব্যান্ডে জয়েন করতে হবে। তারপরে কিন্তু আমি জিঙ্গাতে জয়েন করলাম, জিঙ্গাতে আমার ভগ্নীপতি জিঙ্গাতে নিয়ে যায়, আমি আমি আমার ভগ্নীপতির সহযোগিতায় আমি জিঙ্গা আমাদের জিঙ্গায় আমি জয়েন করেছি। এবং ক্লিফ রিচার্ড, এলভিস প্রেসলি, ফ্রান্স সিনাত্রার গান আমার ভীষণ ভালো লাগতো। এবং নট অনলি দ্যাট, এই হুইটনি হিউস্টন, তারপরে তোমার যে আরেকজন মহিলা আছেন উনি হচ্ছেন
টিনা টার্নার,
এদের গান আমার অত্যন্ত ভালো লাগতো।
মাইকেল জ্যাকসন অবশ্য আরো পরে এসেছেন,
মাইকেল জ্যাকসন পরের দিকে, মাইকেল জ্যাকসন এর গান, মাইকেল জ্যাকসন এর পারফরমেন্স আমার ভালো লাগতো গানের চাইতে, ওর পারফরমেন্স গুলি, মানে ভিউ শো করে যে গাইতো ওর গাওয়াটা আমার পছন্দ হইতো। যেমন টিনা টার্নার এর ইয়েতে গাওয়াটা আমার পছন্দ হইতো, ওই পারফরমেন্স গুলি ভালো লাগতো।
আপনি এলভিস, তারপর ফ্র্যাঙ্ক সিনাত্রার কথা বললেন, ক্লিফ রিচার্ড এর কথা বললেন, যারা পঞ্চাশ ষাট সত্তরের দশকে পৃথিবী কাঁপিয়ে ফেলেছেন, তাদের গানে যে, বিশেষ করে ফ্র্যাঙ্ক সিনাত্রা বা ক্লিফ রিচার্ড, এদের গানের যে মেলোডি সেইটা তো ইংরেজি গানে আমার মনে হয় যে পরবর্তীকালেও এত মেলোডি বোধ হয় আর আমরা দেখি নাই।
শোনো, আমরা আমাদের বয়স হয়ে যাচ্ছে না? আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি বলি এখনকার ছেলেপেলেদেরকে ওই মেলোডির কথা, ওরা এগুলি ভাববে না, দূর কি বলে। কারণ আমার বাবা যখন বলতো বয়সকালে, আমার বাবাকে জিজ্ঞেস করলে, বাবা আমরা গাইলে বলে এই তানসেনের গান শুনেছিস না, কি গাইতো, কি রকম পঙ্কজের গান শুনেছিস, কি গাইতো। আমরা তখন হেমন্ত চিন্ময় এদের গান শুনি, শ্যামল মিত্রের গান শুনি, তো পঙ্কজ রামি তখন ভাবতাম গায়, কিন্তু এদের মতন না। মানে কথাটা হচ্ছে যে আমি তখন যতটুক দৌড়াইতে পারতাম, শব্দর পিছনে দৌড়াইতে পারতাম, এখন কিন্তু ততটুক দম পাই না, দৌড়াইতে পারি না, বয়সের সঙ্গে সঙ্গে গ্যাপ হয়ে যায়। আমি যত মাইল হাঁটতে পারবো তত মাইল, যার কারণে আমরা ওইটা শুনতে চেষ্টা করি না। যত মডার্নাইজ হচ্ছে, যত ফাস্ট গান হচ্ছে, যত মিউজিক বেশি লাউড হচ্ছে, ততই আমাদের কাছে ওগুলি মাথায় ভিতরে আনতে সময় লাগে, যার জন্য আমরা ওইটার পিছনে যাই না। বলি অনেক সময় বলি যে ওই গানগুলি অত্যন্ত সুন্দর, না এখনো অনেক সুন্দর সুন্দর গান।
আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা আপনার লোকসঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই।
তুমি আর একবার আসিয়া যাও মরি কান্দাইয়া, আমি মনের সুখে একবার কানতে চাই, ওরা চোখে দারুণ খারাপ চোখের পানি চোখে নাই, আরেকবার আসিয়া যাও মরি কান্দাইয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহেরা, আমরা তাহলে শুরু করি এবং আশা করছি যে আমাদের সঙ্গে আজকে আমাদের একজন শ্রোতা বন্ধু আছেন। যতদূর মনে পড়ছে একটু আগে তুমি যেমন বললে যে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম একটি ফ্যান ক্লাবের একজন সদস্য তিনি যোগ দিয়েছেন, তাই তো?
জি, আমাদের আজকে আমাদের অতিথি চট্টগ্রাম ফ্যান ক্লাবের সভাপতি অসিত কুমার দাস মিন্টু।
আচ্ছা অসিত কুমার দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ঠিক আপনার ফ্যান ক্লাবের নামটা কি এবং কবে প্রতিষ্ঠা করেছেন এই ফ্যান ক্লাব?
ধন্যবাদ। হ্যাঁ, লোকেপা এবং তাইরাপা, আমি চট্টগ্রাম থেকে বলছি, বয়সে আমেরিকা ফ্যান ক্লাবের সভাপতি অসিত কুমার দাস মিন্টু। আমাদের ক্লাবটা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের একটা শাখা হচ্ছে বোয়া ফ্যান ক্লাব। আমাদের ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবটা গঠন করেছিলাম 1972 সালের 14 জুন।
পরবর্তী
আমি তখন মহসিন কলেজ, সরকারি মহসিন কলেজ ছাত্র চট্টগ্রামে, তখন আমি এটা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব গঠন করি এবং এটা তখন থেকে বছর, এর আগে থেকে আমার বছর আমেরিকার সাথে আমার সম্পৃক্ত এবং অন্যান্য অনেক বিদেশি পেটাকেল বাংলা ইংরেজি সাথে আমাদের আমাদের ক্লাব আমরা সম্পৃক্ত ছিলাম। আমার বর্তমান ক্লাবের সদস্য, আমার একটা যে ক্লাবের সদস্যের সঙ্গে 436 জন, এর মধ্যে জি 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 অনেক অনেক অনেক, এর মধ্যে বিদেশি আছে, ভারতে আছে, পাকিস্তানও আছে, সারা বিশ্বে আমাদের সদস্য আছে, টোটাল 436। আমাদের কার্যকলাপ হচ্ছে আমরা মূলত বেতা শ্রোতা সংঘ সাথে আমরা বলে মানে সত্যায় শ্রম দিয়ে থাকি, মানে সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের এটা।
একটা প্যান্ডেমিক চলছে, মহামারী চলছে, এর মধ্যে আপনাদের কোন কর্মসূচি নিয়েছেন কি?
হ্যাঁ, এটা আমি বলছি, আমরা জুন মাসে আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা বন্দর এলাকা, হালিশহর এলাকায় আমরা প্রথমে মাস্ক, বিনামূল্যে মাস্ক বিতরণ করছি সর্বসাধারণের মধ্যে, তারপর পাশাপাশি আমরা কিছু ত্রাণও বিলি করেছি, বিশেষ করে বস্তি এলাকায় যারা বসবাস করে তাদের মধ্যে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আর আমরা বাল্য বিবাহ বন্ধ, নিরক্ষরতা দূর করা, এইসব কাজ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একসময় আমরা প্রচুর রক্তদান করতাম, চট্টগ্রামে একটা ইনে ছিল, নামটা হচ্ছে সন্ধানী, আমরা সন্ধানীর মধ্যে নাম প্রচুর ব্লাড ডোনেট করেছি, চট্টগ্রাম বন্ধ হাসপাতালে আমরা আয়োজন করতাম, বন্ধ হাসপাতাল আমাদেরকে সহযোগিতা করতো, তো চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা প্রচুর ব্লাড ডোনেট করছি। আমরা অসহায় মানুষদেরকে আমরা আমাদের সাধ্য মতো আর্থিক বা কায়িক বা কিছু সাহায্য তো আমরা চেষ্টা করি। আমাদের যারা কার্যকরী পরিষদ আছে বা আমাদের সদস্য আছেন, আমরা স্বেচ্ছায় অসহায় নিপীড়িত মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি, ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করি।
অঞ্চলের বাংলাদেশ বা ভারতের অন্যান্য অঞ্চলের যারা শুনছেন, তারাও আপনাদের কথা শুনে হয়তো নিজের নিজের এলাকায় স্বল্প পরিসরে হলেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন, এবং সেটাই আমার মনে হয় যে আমাদের প্রচারের সাফল্য যে আপনারা ভয়েস অফ আমেরিকা শুনে দেখে এবং ভিওএ নামে ক্লাব প্রতিষ্ঠা করে সমাজ উন্নয়নমূলক কাজে জড়িত হচ্ছেন।
এবং কম বেশি প্রায় প্রতিটি ক্লাবই কিন্তু এই শীতের দিনে বস্ত্র বিতরণ, গরমের দিনে বৃক্ষরোপণ থেকে শুরু করে এই করোনা ভাইরাস এই প্যান্ডামিকের সময়ও আপা অনেকেই মাস্ক নিজে যে মাস্ক বিতরণ করছেন, মাস্ক সহ অনেক কিছুই করে যাচ্ছেন তারা। ভালো লাগে শুনতে যে আপনারা এখনো এই অবস্থার মধ্যে অনেক কাজ করে যাচ্ছেন।
আমরা কিন্তু স্বেচ্ছায় যে আমরা সাহায্য সহযোগিতা করছি, আপনারা তো মনে আছে 1985 উর্কির চরে একটা মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল, তখন আমাদের ক্লাবকে প্রচুর সাহায্য নিয়ে আমরা উর্কির চরে গিয়েছিলাম। তখন আমরা সবাই এরকম ছিলাম, অনেক সাহায্য সহযোগিতা আমরা অসহায় দুস্থ মানে ঘূর্ণিঝড় বিধ্বস্ত সহিতে সাহায্য করেছিলাম। আর এখানে একটু আমাকে একটু পিছনে তাকাতে হবে আপনার, আমাদের ক্লাব আমি মূলত বেতার শ্রোতা হিসেবে আছি, আপনারা বয়সে আমাকে বেতার সম্প্রচার করছে 1 জানুয়ারি 1958 থেকে। আমার গ্র্যান্ডফাদার এন্ড মাই ফাদার আমার ওনারা সরকারি বড় উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ওনারা এই প্রথম দিন থেকে আমার আজও মনে আছে আমরা প্রথম দিনে বয়সে আমেরিকার প্রোগ্রামটা শুনেছিলাম 1 জানুয়ারি 1958।
খুবই ভালো লাগে। তো আসলে আপনারা একটা রেডিওর অনুষ্ঠান শুনে এইসব কাজকর্ম করছেন, সেটা আমাদেরও শুনতে ভালো লাগে। তো অসিত কুমার, আমাদের তো হাতে খুব একটা বেশি সময় নেই, আজকে আপনার আলোচনা শুনে ভালো লাগলো।
অসিত কুমার, আপনার কাছে একটা অনুরোধ করব যে আপনাদের ক্লাবের সদস্য সংখ্যা 400-র উপরে, আপনারা তাদের লিখতে এবং আমাদের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করবেন, আমরা কিন্তু চিঠি পাচ্ছি না।
ইমেল পাঠাবেন এবং আপনাদের ক্লাবের সদস্যদের বলবেন মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল পাঠাতে। আজকাল তো ইমেল পাঠানোটা একটু সহজ, অনেকেই সুযোগ সুবিধা আছে। তো আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
চিঠির প্রাপ্তি স্বীকার করার আগে আরেকটি জিনিস বলে দিতে চাই যে শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাবেন, এতে করে যোগাযোগের সুবিধা হয়।
এবার চিঠি প্রাপ্তি স্বীকার করে নিন।
দীর্ঘ চিঠি লিখেছেন অজয় কুমার সরকার, হটুদাওয়ান, বর্ধমান থেকে। অভিযোগ অনুযোগ দুটোই রয়েছে দীর্ঘ চিঠির মধ্যে, তবে পুরো চিঠিটা তো পড়া সম্ভব নয়, কিছুটা অংশ পড়ছি। লিখেছেন, মিতালি অনুষ্ঠান শুনলাম, এই অনুষ্ঠানে প্রবীণ শ্রোতা আনন্দমোহন বাইনের সাক্ষাৎকার ভালো লেগেছে। ওনার সাক্ষাৎকারে তিনি যে সকল পরিবেশনা নিয়ে মতামত ব্যক্ত করেছেন তার সাথে আমিও একমত। গত 21 নভেম্বর মিতালিতে বাংলাদেশের শ্রোতাবনের সাক্ষাৎকারের পরে দেবাশিস গো, প্রিয়ঞ্জিৎ ঘোষাল ও আমার মেইলের প্রাপ্তি স্বীকার করে মিতালি শেষ করা হল। 28 নভেম্বর আপনারা যে সাক্ষাৎকার প্রচার করেছেন তারপরে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করার পরে মিতালি শেষ হল। আমার তো মনে হয় আমরা যারা আজও এই করোনা আতঙ্কে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শোনার কাজটি বহাল রেখেছি তাদের সব মেইল পড়া বা প্রাপ্তি স্বীকার করা হবে না, মাঝে মাঝে দু একটি মেইলের প্রাপ্তি স্বীকার করে দায়িত্ব বহাল রাখা হবে, তা কি হয়? সবশেষে লিখেছেন যে এবার কি ক্যালেন্ডার পাবো?
হ্যাঁ ভাই, ক্যালেন্ডার এসেছে আমাদের হাতে, আমরা পাঠাবার ব্যবস্থা করছি। আপনি জানেন যে আমাদের অফিসে আমরা কেউ যাচ্ছি না এবং মেইল রুমও এখনো খোলেনি। তো আপনারা পুরো নাম ঠিকানা লিখে পাঠাবেন আমাদের, যদি বাড়ি থেকে সম্ভব হয় আমরা পাঠাবার ব্যবস্থা করব, অথবা অফিস মেল রুম খুললে আমরা সেখানে পাঠিয়ে দেবো এবং তারা পাঠানোর ব্যবস্থা করবে। এরপরে চিঠি কার?
পরের চিঠিটি লিখেছেন দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে। তার একটি প্রশ্ন রয়েছে, লিখেছেন আমেরিকায় প্রথম কবে এবং কোথায় COVID-19 ধরা পড়ে? আপা আপনার কি মনে পড়ছে কোথায়?
আসলে যতদূর মনে পড়ে তাহরা, তোমারও মনে থাকতে পারে যে ওয়াশিংটন রাজ্যে প্রথম ধরা পড়েছিল, তখন তারা বুঝতে পারেনি, তখন যে কোভিডে মারা গেছে সেই ব্যক্তি সেটা তখন তারা বুঝে উঠতে পারেনি।
তার কিছুদিন পরে তারা বলেছিল যে সম্ভবত চীনের নববর্ষের সময় তারা চীনে গেছিলেন এবং সেই সময় যখন ফিরে এলেন আমেরিকায় সম্ভবত তখন তারা সংক্রমিত হয়েছেন এবং তাদের কাছ থেকে হয়তো বা ছড়িয়েছে বলা হয়ে থাকে। হ্যাঁ, এর পরের চিঠিটি লিখেছেন আফজাল আলী খান, অলিপুর, ফরিদপুর থেকে। লিখেছেন বাংলা বিভাগের কালোত্তীর্ণ এবং শ্রোতানন্দিত প্রিয় অনুষ্ঠান মিতালিতে আমার অতীতের স্মৃতিচারণমূলক কিছু কথা প্রচার করার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অনেক স্মৃতি মনে ভেসে উঠলেও সময়ের স্বল্পতার কারণে সব কথা বলা হয়ে ওঠে নাই। তবুও আনন্দিত হয়েছি যে ভয়েস অফ আমেরিকার নবীন ও প্রবীণ শ্রোতা বন্ধুদের মাঝে বার্ধক্যজনিত অসংলগ্ন কণ্ঠে উপস্থিত হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের সবাইকে।
ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যে যোগ দিয়েছিলেন।
এর পরের চিঠিটি লিখেছেন তারিন আহমেদ তমা, আলী সাহারদি, নারায়ণগঞ্জ থেকে। আমাদের আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল।
আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন ফারিয়া খানম মুমু, ইমামপুর, গজারিয়া, মুন্সিগঞ্জ থেকে। আপনিও আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো মিতালির আসর শেষ করছি। যেতে যেতে বলবো, আপনারা আমাদের কাছে লিখুন, ইমেল পাঠান, ফেসবুকে আপনাদের ফোন নাম্বার সহ আপনাদের ঠিকানা পাঠান এবং আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
মিতালির আসর আজ তাহলে এ পর্যন্তই। এই রিপোর্টটি এখন আমরা শুনবো জয়তি দাশগুপ্তর কাছে।
ভারতের রাজধানী দিল্লি বর্তমানে দুটি স্বাস্থ্যজনিত জরুরি ব্যবস্থার মোকাবিলা করছে, একাধারে COVID-19 মহামারী, অন্যদিকে দূষণজনিত সমস্যা। দিল্লি শহরের নোংরা বাতাস ভাইরাস থেকে সংক্রমণ আরো ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং COVID-19 এ আক্রমণের সংখ্যা রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ায় চিকিৎসকরা মানুষকে সতর্ক করছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা অঞ্জনা প্যাসরিচা তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে ভারতের রাজধানীতে এমন হাজার হাজার মানুষের মধ্যে রাজু ইদনানি এমন একজন, যিনি প্রতি শীতে যখন শহর অ্যাসিডের ধোঁয়ায় আবদ্ধ থাকে তখন শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্ত হন।
So yes, I was totally hassled about this. Took my temperature at least 10 times a day because of this.
COVID holo prothom chinta ja apnar mathay ashbe. Sutorang হ্যাঁ, আমি এটি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম এবং এই একই কারণে আমি দিনে অন্তত 10 বার আমার শরীরের তাপমাত্রা নিয়েছি। স্বাভাবিকভাবেই এটি যথেষ্ট চিন্তার কারণ ছিল। ভারতের অন্যান্য অঞ্চলে COVID-19 এর সংক্রমণ হ্রাস পেলেও রাজধানীতে কিন্তু সংক্রমণ বেড়েছিল অনেক। ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটালের ডাক্তার সুরঞ্জিৎ চ্যাটার্জি বলেন,
of the person. Once it dysregulates the immune system, you are much more prone to infections.
Dushan ki kore? Eti rog protirodh khomota durbol kore tole. একবার এটি প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিলে আপনার সংক্রমণের ঝুঁকি থাকে অনেক বেশি এবং COVID-19 একটি শ্বাসযন্ত্রের ভাইরাস হওয়ায় এটি আরো বেশি বেড়ে যায় এবং দেখা গেছে যে দূষণ সংক্রমণ এবং মৃত্যুর পরিমাণ প্রায় 9-10% বাড়িয়ে দিতে পারে। কিছু কিছু গবেষণায় অবশ্য দেখা গেছে যে এটি 15% অবধিও হতে পারে। শীতের শুরুতে কর্তৃপক্ষ সমস্যাটি স্বীকার করেছে, আকাশ ধোঁয়ায় ভরা এবং এটি করোনা ভাইরাসের পরিস্থিতি আরো খারাপ করছে। হাসপাতালগুলিতে রোগী ভর্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিবিড় পরিচর্যা ইউনিটের বিছানা এবং ভেন্টিলেটর আরো বাড়িয়ে দিচ্ছে এবং চিকিৎসক আর প্যারামেডিক পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যাও বাড়াচ্ছেন। সাম্প্রতিক উৎসব মরশুমে বাজারগুলিতে ভিড়ও যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সুরঞ্জিত চ্যাটার্জি আরো বলেন, আমরা উদ্বিগ্ন কারণ যেভাবে সংখ্যা বাড়ছে দিল্লির স্বাস্থ্যসেবা ব্যবস্থার পক্ষে এটি কিন্তু পরিচালনা করা খুব কঠিন কাজ হতে পারে। এই বছরের শুরুতে লকডাউন চলাকালীন নীল আকাশের ঝলকানি এবং পরিষ্কার বাতাসে শ্বাস ফেলা সেই শহরের মানুষদের জন্য বিশেষভাবে আনন্দদায়ক হলেও বিষাক্ত ধোঁয়া ফিরে আসায় মানুষ আবার খুব হতাশ হয়ে পড়েছে। পরিবেশবিদ বিমলেন্দু ঝা বলেন,
লিঙ্কেজেস বিটুইন এনভায়রনমেন্ট এন্ড হেলথ needs to be paramount.
পরিবেশ এবং স্বাস্থ্যের মধ্যে যোগসূত্রগুলোকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এবং পরিবেশ দূষণ যে আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকারক তা আমাদের দেশের রাজনীতিবিদরা অস্বীকার করতে করতে অনেক সময় পার করে দিচ্ছেন। আগামী বছরে বসন্তকাল অবধি এই নোংরা বাতাস সারা শহর জুড়ে থাকবে। দুটি স্বাস্থ্য জরুরি ব্যবস্থার সাথে দিল্লির লড়াই দীর্ঘ এবং আরো শক্ত হতে পারে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র বাহরাইন বহু দশক ধরে গভীর বন্ধনে আবদ্ধ রয়েছে। ডিসেম্বরের পয়লা তারিখে দুটি দেশ প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কৌশলগত আলোচনা শুরু করে। তাতে ভার্চুয়াল মন্তব্য রাখেন দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে মাইক পম্পেও ও আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ঐতিহাসিক অ্যাব্রাহাম অ্যাকর্ডস চুক্তি স্বাক্ষরের জন্য বাহরাইনের প্রশংসা করেন, যার মাধ্যমে বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। বাহরাইনই ছিল চারটি দেশের মধ্যে দ্বিতীয় যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তোলে। এই চুক্তি বাহরাইনের জন্য শিক্ষা, বাণিজ্য, নিরাপত্তা সহ বহু সহযোগিতার দ্বার উন্মোচন করে দেবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, এই দেশটি যখন পুরনো সেকেলের চিন্তাভাবনার নাগপাশ থেকে বেরিয়ে আসার প্রয়াস নিয়েছে, তখন এই অঞ্চলের জন্য এটি এক শুভবার্তা, কারণ কেউই সেই পুরনো অবস্থানে ফিরে যেতে চায় না। আমার আস্থা রয়েছে বহু দেশ এখন বাহরাইনের নেতৃত্ব ও উদাহরণ অনুকরণ করবে। বিশ্ব মানচিত্রে প্রভাব ফেলার ক্ষেত্রে দেশের আয়তন কোনো ভূমিকা রাখে না। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী পম্পেও যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা অংশীদার হিসেবে বাহরাইনের ভূমিকার উপর আলোকপাত করেন। তিনি ভূ খেলিফিটের বিরুদ্ধে আইসিসদের পরাস্ত করতে বাহরাইনের সহযোগিতার কথা এবং যুক্তরাষ্ট্রের নৌ সেন্ট্রাল কমান্ড এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম বহরের সদর দপ্তরের আয়োজনে ভূমিকা রাখার জন্য বাহরাইনের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার কথায় আমাদের সহযোগিতা বৃদ্ধিতে তা আরও সহায়ক হয়েছে। এখন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে ইরানের নৌ হামলা থেকে পারস্য উপসাগরের মালামালকে রক্ষা করতে পারি। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, ইরান সরকার উপসাগরের নিরাপত্তা তথা সমগ্র এলাকার শান্তিপ্রিয় মানুষের জন্য এখন এক নম্বরের হুমকি। তিনি বলেন, তার কথায় আমি বাহরাইনের জনগণকে আমাদের সর্বোচ্চ চাপের অভিযানে অবিচল সহায়তার জন্য বাহরাইন সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই। আমাদের যে অভিযানের কারণে সফলতার সঙ্গে তেহরান থেকে আমরা বিচ্ছিন্ন হতে পেরেছি এবং ইরানের কুচক্র প্রভাব এবং সন্ত্রাসবাদে ব্যবহৃত বহু বিলিয়ন ডলার অর্থ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, বাহরাইন ও যুক্তরাষ্ট্র অভিন্নভাবে যা ভাগাভাগি করে তা হল শীর্ষ পররাষ্ট্র নীতির এক অন্তর্দৃষ্টি। আমরা বাস্তববাদী এবং সেভাবেই আমরা বিশ্বকে দেখি। আমরা বিপ্লবী ইরান সরকারের সহিংসরূপ দেখেছি এবং আমাদের বিশ্বাস, ইরানকে মোকাবেলা করতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ইসরায়েলকে সমস্যা নয়, একটি শীর্ষ অংশীদার হিসেবে এখন ভাবতে হবে। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে পররাষ্ট্র দপ্তর ও সরকারের এজেন্সির পাঁচটি ওয়ার্কিং গ্রুপ বাহরাইনের প্রতিপক্ষের সঙ্গে সামরিক প্রশিক্ষণ, মহিলাদের ক্ষমতায়ন, মানবাধিকার এবং চীনা কমিউনিস্ট পার্টির 5G নেটওয়ার্কের ভবিষ্যৎ হুমকি নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, তিনি আশাবাদী যে এসব আলোচনা যুক্তরাষ্ট্র ও বাহরাইন সরকারের মধ্যে আরো মজবুত জোট করার ভিত্তি রচনা করবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English. On today's program, Jill Robbins and I tell you about a recent opinion story in an American newspaper. Later, Jill Robbins answers a question from an English learner in China. We close with an American story. This week, it is Quiche by Jack London. But first, the next First Lady of the United States, Jill Biden, holds a doctorate in education. She completed her degree from the University of Delaware in 2007. When President-elect Joe Biden takes office next month, Jill Biden will be the first ever First Lady with a doctoral degree. She is widely known as Dr. Jill Biden. This is not unusual. In English, the word doctor can appear before the name of a person who holds a doctoral degree or a medical degree. But a recent opinion article published in the Wall Street Journal newspaper disagreed with the custom. The title of the article, by American writer Joseph Epstein, is There a Doctor in the White House? Not if you need an M.D. M.D. is short for a doctor of medicine.
Epstein begins his article like this. Madam First Lady, Mrs. Biden, Jill, kiddo, a bit of advice on what may seem like a small, but I think is not an unimportant matter. Any chance you might drop the doctor before your name? Epstein argues that Jill Biden does not deserve to be called Dr. Biden because she is not a medical doctor. He notes, a wise man once said that no one should call himself doctor unless he has delivered a child. Reaction to the article came quickly. Supporters of Epstein's argument agreed that people with teaching degrees should not want people to call them doctor. One conservative television presenter, Tucker Carlson, said Dr. Biden is as much of a doctor as Dr. Pepper is. Dr. Pepper is a popular brand of soft drink. Critics of Epstein's article, however, expressed surprise that the Wall Street Journal let such a story be published. They said they found it to be offensive, sexist, and, more simply, pointless.
In a post on Instagram, former First Lady Michelle Obama wrote, "Right now, we are all seeing what happens to so many professional women, whether their titles are Dr., Ms., Mrs., or even First Lady. All too often, our accomplishments are met with skepticism, even derision." Another former First Lady, Hillary Clinton, used fewer words. She tweeted, "Her name is Dr. Jill Biden. Get used to it." Vice President-elect Kamala Harris reacted to the article during a television appearance this week, saying, "It's not the American way." Jill Biden offered her own response Thursday, when she and President-elect Biden appeared on The Late Show with Stephen Colbert. She said the Epstein article surprised her. She said her doctoral degree is one of the things that she is most proud of. She added, "I worked so hard for it." Around the world, social media users who hold doctoral degrees in fields such as history, education, and mathematics changed their Twitter names to include Doctor.
In professional situations, it is correct to use the title Doctor for medical doctors as well as for people who have earned doctoral degrees. The lowercase form of the word doctor is only used to describe a person who is trained and licensed to treat sick and injured people. Jill Biden's students called her Dr. B. At political events, she is introduced as Dr. Jill Biden. Her Twitter account is at Dr. Biden. The general belief is that anyone who has earned a doctoral degree has the right to have the honorific doctor before their name. But what about in other languages?
Many are similar to English. In Spanish, for example, doctor is used for people with medical degrees and doctoral degrees in other fields. Claudia Bautista, a VOA Learning English listener from Mexico City, explains. In my city, the governor-in-chief is Doctora Claudia Sheinbaum. All people, colleagues, news, call her Doctora Sheinbaum. She is a politician, activist, writer, and scientist with a doctoral degree. That's why we call her Doctor or Doctora. In Spanish, the feminine form of doctor is doctora. It is much the same in Turkish, as VOA Learning English listener Cem Utkan explains. Doctor is placed before the names of people who have completed their doctorate education and have the title of doctor, Utkan said. The same word is also used for medical doctors.
Some languages, such as Vietnamese and Chinese, use different honorifics for the two kinds of doctors. San Dao, a listener from Vietnam whose second language is English, explains. Vietnamese uses Bác sĩ, doctor, to address medical doctors who work in hospitals, dentists, or maybe veterinarians or physicians. But one point worth saying is that Bác sĩ is not an honorific for those who have completed their PhD. A PhD holder is called Tiến sĩ, which can be clearly distinguished from Bác sĩ. San adds, I believe everyone knows the next First Lady is not a medical doctor, so there's no point in clarifying it.
As Epstein's opinion article and reaction to it went viral, the American dictionary Merriam-Webster offered a bit of language history. It wrote on Twitter, the word doctor comes from the Latin word for teacher. You probably already know that VOA Learning English has a Dr. Jill of its own. That would be language learning specialist Jill Robbins, who earned a doctorate in applied linguistics from Georgetown University. Around the office, when we are there, many of us call her Dr. Jill. Yet it is VOA's own writing style, and the writing style of most American news organizations, to only use doctor before someone's name if they are a medical doctor. That is why we call the nation's top infectious disease expert Dr. Anthony Fauci, but do not use the honorific doctor when writing about Jill Biden. I'm Ashley Thompson.
And I'm Jill Robbins.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Next up is this week's Ask a Teacher.
Today, we answer a question from Ryan in China. He writes, "When I want to say no with more politeness, what are other expressions I can use? Here are some examples about the situation. When the teacher asks me, 'Do you have any questions?' or when the flight attendant asks me, 'Do you need coffee?' 'Thanks, Ryan.' Dear Ryan, thank you for your question. Most Americans speak directly and are not afraid to say no in many situations. But we do have ways to be polite or show respect for another's feelings. The simplest way to be polite is to say no thank you. Let us look at some other polite ways to say no. In the case of a teacher asking, 'Do you have any questions?' you may want to answer this way:
'No, I do not have any, because your lesson was very clear.'
Another answer you may give is:
'Not now, but I might have some later when I try to do the assignment.'
This leaves open the possibility of asking questions on the subject later. On a plane, when a flight attendant asks, 'Do you need coffee?' you may hear this answer:
'Thanks, I'm fine.'
Note that the speaker does not use the word no, but still sends the message that coffee is not wanted. Another answer would suggest something else the attendant can bring:
'No thanks, but I would like some water.'
I think that saying no may be more difficult in other situations, such as when a friend asks you for a favor. In this case, Americans would usually explain why they cannot help. Here is an example:
Ryan, can I borrow your bicycle tomorrow?
No, I'm sorry, but I need it to go to my job.
It is also difficult to say no to an invitation. We might say we would like to accept it, to be polite. Listen to this example:
Ryan, can you join us for dinner Saturday?
I wish I could, but I have other plans.
Here, you express the idea that you want to accept the invitation, but you do not need to give details of your plan. I hope this helps the next time you want to give a polite answer to a question, Ryan. And that's Ask a Teacher. What question do you have about American English? Send us an email at learningenglish@voanews.com. I'm Jill Robbins.
Our story this week is Quiche. It was written by Jack London. Here is Shep O'Neill to tell you the story.
Quiche lived at the edge of the polar sea. He had seen 13 suns in the Eskimo way of keeping time. Among the Eskimos, the sun each winter leaves the land in darkness. And the next year, a new sun returns, so it might be warm again. The father of Quiche had been a brave man, but he had died hunting for food. Quiche was his only son. Quiche lived alone with his mother, Ikiga. One night, the village council met in the big igloo of Kloshkwan, the chief. Quiche was there with the others. He listened, then waited for silence. He said, "It is true that you give us some meat, but it is often old and tough meat and has many bones." The hunters were surprised. This was a child speaking against them. A child talking like a grown man. Quiche said, "My father, Bok, was a great hunter. It is said that Bok brought home more meat than any of the two best hunters, and that he divided the meat so that all got an equal share." "Nah, nah," the hunters cried. "Put the child out. Send him to bed. He should not talk to graybeards this way." Quiche waited until the noise stopped. "You have a wife, Ugluk," he said, "and you speak for her. My mother has no one but me, so I speak. As I say, Bok hunted greatly, but is now dead. It is only fair, then, that my mother, who was his wife, and I, his son, should have meat when the tribe has meat. I, Quiche, son of Bok, have spoken." Again there was a great noise in the igloo. The council ordered Quiche to bed. It even talked of giving him no food. Quiche jumped to his feet. "Hear me," he cried. "Never shall I speak in the council igloo again. I shall go hunt meat like my father, Bok." There was much laughter when Quiche spoke of hunting. The laughter followed Quiche as he left the council meeting. The next day, Quiche started out for the shore, where the land meets the ice. Those who watched saw that he carried his bow and many arrows. Across his shoulder was his father's big hunting spear. Again, there was laughter. One day passed, then a second. On the third day, a great wind blew. There was no sign of Quiche. His mother, Ikiga, put burned seal oil on her face to show her sorrow. The women shouted at their men for letting the little boy go. The men made no answer, but got ready to search for the body of Quiche. Early next morning, Quiche walked into the village. Across his shoulders was fresh meat. "Go, you men, with dogs and sleds. Follow my footsteps. Travel for a day," he said. "There is much meat on the ice, a she-bear and her two cubs." His mother was very happy. Quiche, trying to be a man, said to her, "Come, Ikiga, let us eat, and after that I shall sleep, for I am tired." There was much talk after Quiche went to his igloo. The killing of a bear was dangerous, but it was three times more dangerous to kill a mother bear with cubs. The men did not believe Kish had done so, but the women pointed to the fresh meat. At last, the men agreed to go for the meat that was left, but they were not very happy. One said that even if Kish had killed the bear, he probably had not cut the meat into pieces. But when the men arrived, they found that Kish had not only killed the bear, but had also cut it into pieces, just like a grown hunter. So began the mystery of Kish. On his next trip, he killed a young bear. And on the following trip, a large male bear and its mate. Then there was talk of magic and witchcraft in the village. "He hunts with evil spirits," said one. "Maybe his father's spirit hunts with him," said another. Kish continued to bring meat to the village. Some people thought he was a great hunter. There was talk of making him chief after old Kloshkwan. They waited, hoping he would come to council meetings, but he never came. "I would like to build an igloo," Kish said one day, "but I have no time. My job is hunting, so it would be just if the men and women of the village who eat my meat build my igloo." And the igloo was built. It was even bigger than the igloo of the chief, Kloshkwan. One day, Ugluk talked to Kish. "It is said that you hunt with evil spirits, and they help you kill the bear." "Is not the meat good?" Kish answered. "Has anyone in the village yet become sick after eating it? How do you know evil spirits are with me? Or do you say it because I am a good hunter?" Ugluk had no answer. The council sat up late talking about Kish and the meat. They decided to spy on him. On Kish's next trip, two young hunters, Bim and Bon, followed him. After 5 days, they returned. The council met to hear their story. "Brothers," Bim said, "we followed Kish, and he did not see us. The first day he came to a great bear. Kish shouted at the bear loudly. The bear saw him and became angry. It rose high on its legs and growled, but Kish walked up to it." "We saw it," Bon, the other hunter, said. "The bear began to run toward Kish. Kish ran away, but as he ran, he dropped a little round ball on the ice. The bear stopped and smelled the ball, then ate it. Kish continued to run, dropping more balls on the ice. The bear followed and ate the balls." The council members listened to every word. Bim continued the story. "The bear suddenly stood up straight and began to shout in pain." "Evil spirits," said Ugluk. "I do not know," said Bon. "I can tell only what my eyes saw." The bear grew weak. Then it sat down and pulled at its own fur with its sharp claws. Kish watched the bear that whole day. For 3 more days, Kish continued to watch the bear. It was getting weaker and weaker. Kish moved carefully up to the bear and pushed his father's spear into it. "And then?" asked Kloshkwan. "And then we left." That afternoon, the council talked and talked. When Kish arrived in the village, the council sent a messenger to ask him to come to the meeting. But Kish said he was tired and hungry. He said his igloo was big and could hold many people if the council wanted a meeting. Klush Kwan led the council to the igloo of Kish. Kish was eating, but he welcomed them. Klush Kwan told Kish that two hunters had seen him kill a bear. And then, in a serious voice to Kish, he said, "We want to know how you did it. Did you use magic and witchcraft?" Kish looked up and smiled. "No, Klush Kwan, I am a boy. I know nothing of magic or witchcraft. But I have found an easy way to kill the ice bear. It is headcraft, not witchcraft." "And will you tell us, O Kish?" Klush Kwan asked in a shaking voice. "I will tell you. It is very simple. Watch." Kish picked up a thin piece of whalebone. The ends were pointed and sharp as a knife. Kish bent the bone into a circle. Suddenly, he let the bone go, and it became straight with a sharp snap. He picked up a piece of seal meat. "So," he said, "first make a circle with a sharp, thin piece of whalebone. Put the circle of bone inside some seal meat. Put it in the snow to freeze. The bear eats the ball of meat with the circle of bone inside. When the meat gets inside the bear, the meat gets warm, and the bone goes snap. The sharp points make the bear sick. It is easy to kill then. It is simple." Ugluk said, "Oh." Klush Kwan said, "Ah." Each said something in his own way, and all understood. That is the story of Kish, who lived long ago on the edge of the polar sea. Because he used headcraft instead of witchcraft, he rose from the poorest igloo to be the chief in the village. And for all the years that followed, his people were happy. No one cried at night with pains of hunger.
You have heard the story, Kish. It was written by Jack London. Your storyteller was Shep O'Neill.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.